সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিষয় শুনলেন, দেশে দেশে নারীদের নিরাপত্তা। এই বিষয়টি নির্ধারণ করবার কারণ হচ্ছে নারীদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে যে বিশ্বের সবচেয়ে অনিরাপদ যে দশটি দেশ তার মধ্যে শীর্ষে রয়েছে ভারত, অন্যান্য যে নটি দেশ দশ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র, এর মাঝখানে আরও আটটি দেশের নাম রয়েছে, সেগুলো হচ্ছে আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো DRC যাকে বলে, ইয়েমেন, নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্র দশম স্থানে, আগেই বলেছি। তো এই বিষয়টি নিয়ে আপাতত আজকের আলোচনায় অংশ নিচ্ছেন তিনজন বাংলাদেশ থেকে, যদিও তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির শিক্ষক জোবাইদা নাসরিন। তিনি নারী অধিকার নিয়ে কাজ করেন, নিয়মিত কলাম লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। আর ভারত থেকে অংশ নেবেন ডক্টর মিরাতুন নাহার, লেখিকা এবং শিক্ষক। আর পাকিস্তানের করাচি থেকে মাসকাওয়াত আহসান, আপনারা তার বক্তব্য মাঝে মধ্যে শোনেন, সংবাদ বিশ্লেষণ সাংবাদিক। ইতিমধ্যে জোবাইদা নাসরিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার সঙ্গে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে প্রথমেই সূচনা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাবো। জোবাইদা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আমি বলছিলাম যে বিশ্বের দশটি দেশ নারী নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ভারতের নাম সবার আগে রয়েছে, যুক্তরাষ্ট্রের নাম সবার পরে রয়েছে, এবং বাংলাদেশের নাম যদিও এই তালিকায় নেই, কিন্তু বাংলাদেশ আমরা জানি, আপনি সবচেয়ে ভালো জানেন এবং বলবেন আমাদেরকে বাংলাদেশে নারীদের অবস্থা এবং নারী নিরাপত্তার কি অবস্থা। ডক্টর মিরাতুন নাহার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার মনে হয় যেহেতু ভারতের নাম এসছেন তাকে দিয়ে আমি সূচনা বক্তব্য করার জন্য আমন্ত্রণ জানাই। ডক্টর মিরাতুন নাহার, আপনি সূচনা বক্তব্য শোনেননি, একটু পরে যুক্ত হয়েছেন। তো বলছিলাম যে যে দশটি দেশের নাম এসেছে এই তালিকায়, তার মধ্যে ভারত সবার শীর্ষে, যুক্তরাষ্ট্র দশ নম্বরে। বলা হচ্ছে যে 193টি দেশের উপরে এই জরিপ চালানো হয়েছিল, যার মধ্যে ছটি প্রধান বিষয় গুরুত্ব নেওয়া হয়েছিল এই বিষয়টি নির্ধারণের জন্য, যে নারীদের স্বাস্থ্যখাত, নারীদের অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক চর্চা, যৌন নিপীড়ন, এছাড়া অন্যান্য ধরনের নির্যাতন নারীর উপর, এবং নারী পাচার। তো যেহেতু ভারতের নাম সবার উপরে এসেছে, প্রকৃতপক্ষে ভারতের নারীদের অবস্থা কি এবং কি কারণে ভারতের নাম সবার শীর্ষে আসলো, আপনি কি এই জরিপের প্রতিবেদন মানেন কিনা, এর সঙ্গে একমত পোষণ করেন কিনা একটু বলবেন।
ভারত প্রথম হয়েছে এই ব্যাপারে নারী নির্যাতনের, যে দেশে নারী নির্যাতন মেয়েদের উপর অত্যাচার খুব বেশি হয়, নিপীড়ন বেশি হয়, সেই রকম সমীক্ষাতে ভারত একেবারে প্রথম স্থান, আমার দেশ একেবারে প্রথম স্থান অধিকার করেছে। এটা আমার জন্য যেমন লজ্জাজনক, তেমনি অসম্মানজনক এবং একই সঙ্গে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এটা হতে পারে না যে একেবারে প্রথম স্থান অধিকার করার মতন অবস্থায় আছে ভারত রয়েছে। ভারতে একটা ছোট দেশ নয়, বৃহৎ দেশ, এই দেশে 29টি রাজ্য রয়েছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে, যেটা 7 বা 9 সেরকম। তো ফলে সেই দেশে সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, পুরুষ এবং নারীর যে সম্পর্ক আদি বহুকাল ধরেই প্রায় সব দেশে, আমাদের দেশে তো বটেই, সম্পর্কটা মোটেই ভালো অবস্থায় নেই। পুরুষ আধিপত্য রয়েছে এবং পুরুষতন্ত্র কায়েম রয়েছে, এবং সবথেকে বড় নির্যাতন, আপনি যে নির্যাতনগুলোর একটা তালিকা দিলেন, সেই নির্যাতনের মধ্যে সবথেকে বড় বলে আমি যেটা মনে করি গুরুত্বপূর্ণ, সেটি হলো স্বাধীনতা হরণ। মেয়েদের স্বাধীনতা হরণ, স্বাধীনতা পায়নি ভারতবর্ষ বহুকাল ধরে, পরাধীন ছিল, সেই পুরুষরাই পরাধীন, দেশটাই পরাধীন, পুরুষও পরাধীন, এবং মেয়েরা তার থেকে আরো বেশি পরাধীন ছিল। এই যে স্বাধীনতাহীনতা, আমি মনে করি একটি মেয়ের জন্য মানুষ হিসাবে তার কোনো স্বাধীনতা নেই। এই নির্যাতন বহুকাল ধরে ভারতবর্ষে আছে, এখনো আছে, থাকবে আরো বেশ কিছুদিন বলে মনে করি। তাই বলে সমস্ত দিক থেকে নির্যাতনের নিরিখে ভারতবর্ষ প্রথম, কিছু বিশ্বাস করতে পারি না। মনে হচ্ছে কোথাও একটা গলদ রয়েছে সমস্যায়।
আচ্ছা, আমরা আলোচনার আরেকটু বিস্তারিত শুনবো আরেকটু পরে। ইতিমধ্যে আমরা মনে হয় করাচি থেকে মাসকাওয়াত আহসান যুক্ত হবার কথা, আমরা কি পেয়েছি?
আমি আছি।
আচ্ছা, পাকিস্তানের নাম কিন্তু এই তালিকায় রয়েছে এবং ৬ নম্বরে, যে নিরাপদ, আপনি যেহেতু মানে করাচিতে থাকেন এই জন্য আপনার কাছে এই প্রশ্নটি করতে চাচ্ছি যে আসলে পাকিস্তানে নারীদের অবস্থা কি? আপনি, আমরা কম বেশি জানি কিন্তু আপনি খুব ভালো বলতে পারবেন যে পাকিস্তানে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের কিছুক্ষণ আগে পাকিস্তান সার্ভিস থেকে একটি ভিডিও রিপোর্ট এসেছে যাতে বলা হয়েছে যে পাকিস্তানের নারীরা বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করছে, বিভিন্ন বড় বড় পেশায় অংশ নিচ্ছে, তো এর প্রেক্ষিতে এবং এই রিপোর্টের প্রেক্ষিতে আপনি বলবেন যে কি অবস্থা আসলে পাকিস্তানে
এখন? যেহেতু এই ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে একটা নতুন সময়ের মুখোমুখি আমরা, এ সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা শিক্ষিত বা সুবিধাপ্রাপ্ত পরিবারের নারী তাদেরকে পাকিস্তানে বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে বা বিভিন্ন পেশায় অংশগ্রহণ দেখা যাচ্ছে, কিন্তু এই যে যে ফলাফলটি এসেছে এটিকে যদি সামনে রাখা যায় তাহলে বলতে হবে যে মোটামুটি ঠিকই বলা হয়েছে এখানে। কেননা আমরা যদি সামগ্রিকভাবে দেখি তাহলে পাকিস্তানের গ্রামাঞ্চলে একটি উপজাতীয় সংস্কৃতি বা ট্রাইবাল কালচার রয়েছে যেখানে কিনা নারী সাংঘাতিকভাবে অবরুদ্ধ। এখানে একটি বিষয় রয়েছে যেটাকে বলা হয় অনার কিলিং, অর্থাৎ কোনো নারী যদি তার সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে সমাজের লোকেরা মনে করে তাহলে তাকে শাস্তি দেয়া, এক্ষেত্রে হত্যার ঘটনাটি ঘটে থাকে। সুতরাং একটি রয়েছে ওই রকম ট্রাইবাল মাইন্ডসেট থেকে যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটে, আরেকটি রয়েছে যে এই যে ধর্মীয় আধিপত্যের কারণে, যেটি শুধু গ্রামাঞ্চল নয় শহরেও রয়েছে, যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নারীকে আবদ্ধ করে রাখার বা তার সুযোগ সুবিধাকে বঞ্চিত থেকে বঞ্চিত করার এবং তার উপরে নানা রকম নির্যাতন চালানোর আমরা ঘটনা লক্ষ্য করি। কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন প্রায় ৬০ বছর বয়স্ক একটি লোক, সে ৯ বছর বয়সের একটি শিশুকে, একটি কন্যা শিশুকে সে বিয়ে করেছিল। পরে এই বিষয়টি রিপোর্ট হওয়ার পর পুলিশ পৌঁছে দেখে যে মেয়েটি অলরেডি হসপিটালে এবং ওই লোকটি পালিয়ে গেছে। সুতরাং আমরা যা কিছু দেখছি তাতে কিছু কিছু প্রগতির ছাপ থাকলেও রিপোর্ট অনুযায়ী
যদিও বাংলাদেশের নাম এই তালিকায় নেই, তবে নারীদের অবস্থা বাংলাদেশে আমরা মানে এক বাক্যে বলতে পারি যে ২০ বছর বা ৩০ বছর বা ৫০ বছরের তুলনায় অনেক বেশি এগিয়েছে, অনেক দূরে এগিয়েছে। তারপরেও কি বাংলাদেশে নারীদের অবস্থা, নারী নিরাপত্তার বিষয়টি স্বস্তি প্রকাশ করবার মতো? আপনি এই বিষয়টি উল্লেখ করবার পরে আপনার কাছে বৈশ্বিক প্রেক্ষাপটটাও জানতে চাইব। জুবাইদান,
ধন্যবাদ। বাংলাদেশে প্রেক্ষিতে যদি আপনার বলতে হয়, একেবারেই স্বস্তিদায়ক নয় বাংলাদেশের নারী অবস্থানটি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যদি পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদগুলোর দিকে আমরা চোখ দিই তাহলে আমরা যা দেখতে পাই, বিশেষ করে আপনার নুসরাতের ঘটনাটি যদি আমরা ব্যাখ্যা করি, নুসরাত একটি মাদ্রাসার ছাত্রী ছিলেন এবং তিনি যৌন হয়রানির প্রতিবাদ করায় সেই মাদ্রাসার অধ্যক্ষ তাকে তার বিভিন্ন ছাত্রদেরকে দিয়ে তাকে কেরোসিন ঢেলে, তার গায়ে আগুন ঢেলে তাকে হত্যা করার চেষ্টা করে এবং পরবর্তীতে সেই মেয়েটি মারা যায়। এবং নুসরাতের এই মৃত্যুর পরে সারা দেশে যে ঝড় উঠেছিল যৌন হয়রানি এবং ধর্ষণের বিরুদ্ধে, আপাতভাবে মনে হয়েছিল যে বাংলাদেশে এই বিষয়ে এক ধরনের গণসচেতনতা তৈরি হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, গত ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই ৮ দিনে বাংলাদেশে শিশু ধর্ষণ হয়েছে ৩৯টি এবং প্রতিদিনই প্রায় অন্তত আপনার ১০ থেকে ১৫ জন ১৫টি নারী ধর্ষণের কথা আমরা জানতে পারি। এর বাইরে যদি আপনি দেখেন গত ৪ বছরে বাংলাদেশে যে ধর্ষণ মামলা হয়েছে সেটি প্রতি বছরে প্রায় ৪,০০০ মতো ধর্ষণ মামলা হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে এটুকু বলি যে এই ধর্ষণ মামলার বাইরেও অনেক বেশি ধর্ষণ হয়েছে। কারণ মামলা করা এবং মামলা পর্যন্ত আসা বেশিরভাগ নারী এবং তার পরিবারের পক্ষে সম্ভব হয় না এবং যেখানে আপনার এই মামলার বাইরেও নানা রকম ভাবে আমাদের এগুলো সামাজিক ভাবে ফয়সালা করার এক ধরনের প্রবণতা আছে, যেটি আমরা দেখি যে অনেক জায়গায় সালিশের মাধ্যমে এই ধর্ষণ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং ধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকের বিয়ে দান মধ্য দিয়ে এটিকে এক ধরনের সামাজিক ফয়সালা দেওয়া হয়। সেসব ক্ষেত্রে আপনার মামলাগুলো একেবারেই যেসব ক্ষেত্রে দফা রফা করা যায় না সেক্ষেত্রেই পরিবার মামলা করেন। আরো কয়েকটি উদাহরণ যদি আমরা দিই যে বাংলাদেশের শিশু ধর্ষণের সংখ্যা গত বছরের তুলনায় এবছর বেশ 14%, আর নারী ঘরে বাইরে রাস্তাঘাটে এমনকি গণপরিবহনে নারী বিশেষ করে যৌন নিপীড়নের সংখ্যা বাড়ছে। আপনি যদি সাম্প্রতিক সময়ে গণপরিবহনে দেখেন যে সেখানে একটি গবেষণা দেখা গেছে যে 72% নারী গণপরিবহনে যৌন হয়রানির শিকার হয় এবং যেগুলোর বেশিরভাগে হয় যে আপনার ইচ্ছাকৃত ভাবে গায়ে ধাক্কা দেওয়া, চিমটি মারা, বিভিন্ন শৈলী বিভিন্ন অংশে আপনার ইচ্ছাকৃত ভাবে হাত দেওয়া সহ নানা ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন। এর পাশাপাশি আপনার ঘরের মধ্যে নিকট আত্মীয় মাধ্যমে এবং আপনার আশেপাশে মানুষ দ্বারা আপনার যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী। এবং আপনারা গত সপ্তাহে 17 জন গার্মেন্টস শ্রমিক যৌন হয়রানির প্রতিবাদে আপনার অনশন করেছে এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা যৌন হয়রানির প্রতিবাদ করে গার্মেন্টস কর্তৃপক্ষ তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এবং যে ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টরে নারী শ্রমিকরা আছে এবং তাদেরও সেখানকার যৌন হয়রানির বিষয়টি এখন এই সময়ে সামনে আসছে অনেক বেশি পরিমাণে। এখন এই বিষয়গুলো নিয়ে যদি আমরা রাষ্ট্রের যে ডিসকোর্স নারী নিপীড়ন হয়রানি এবং নারী ধর্ষণ,
আচ্ছা আমার মনে হয় আপনার লাইন কেটে গেছে। ডক্টর মিরাতুন্নাহার কাছে আমি আসছি। জোবাইদা নাসরিন বলছিলেন বাংলাদেশের অবস্থার কথা এবং তিনি মূলত ধর্ষণের বিষয়টি তুলে এনেছেন, কিন্তু ধর্ষণ তো একটি মানে মারাত্মক একটি বড় বিষয়, কিন্তু এছাড়া যৌন নির্যাতনের নানান রকম বিষয় রয়েছে, শারীরিক নির্যাতন রয়েছে, নারী পাচার, পতিতাবৃত্তিতে বাধ্য করা, যৌতুক নেওয়া, অ্যাসিড মারা, তারপরে নানানভাবে জখম করা, তারপরে পারিবারিক নির্যাতনের কথা বললেন জোবাইদা নাসরিন, এরকম ছাড়াও নানান ভাবে নারী নির্যাতনের চিত্র রয়েছে। তো এই প্রেক্ষাপটে ভারতের কথা আমি বলছি না, অন্যান্য যেসব দেশের কথা উঠে এসেছে এই রিপোর্টটিতে, আপনি কি মনে করেন এই এই বিষয়গুলো উন্নত বিশ্বে কেন হচ্ছে, এগুলো থেকে বেরিয়ে আসার কি ইভেন যুক্তরাষ্ট্রের পর্যন্ত নাম এসছে?
এটা অত্যন্ত ভাববার বিষয়, কিন্তু সহজভাবে যদি আমরা গ্রহণ করি তাহলে সমস্যাটির একটা উত্তরও পাওয়া যায়। সেটা হচ্ছে গোটা বিশ্বে এখন ক্ষমতা একটা বড় জায়গা দখল করেছে, ক্ষমতার জন্য মানুষ পারে না, সারা বিশ্বেই দেখা যাচ্ছে এমন কোনো কাজ নেই। ঠিক তেমনই মানুষ তো দুরকম, পুরুষ এবং মেয়েরা, পুরুষরা এবং মেয়েরা, এই দুটি রকমের মানুষ আমরা লিঙ্গ পরিচয়ের মধ্যে ভাগ ভাগ করি, তৃতীয় লিঙ্গ ইত্যাদি আসতে সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। এই দুটো লিঙ্গের মধ্যে একটা ক্ষমতা দখলের এবং ক্ষমতা রক্ষা করার একটা বিষয় চলে আসছে এবং পুরুষরা যেহেতু দীর্ঘকাল ধরে ক্ষমতা দখল করে রেখেছে, সেই দখলীকৃত ক্ষমতাকে রক্ষা করার জন্য তারা এখন নাচার হয়ে চলেছে। ভারতবর্ষ সেদিক থেকে ব্যতিক্রম নয়, বাংলাদেশের কথা আমরা শুনছিলাম, সেদিকে যদি আপনারা বলেন তাহলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেই দেশে এতখানি নিপীড়ন, অথচ সমীক্ষায় সেখানে কোনো তার কোনো স্থান দেখা গেল না। ভারতবর্ষ এত বড় দেশ যেখানে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ এরকম কিছু রাজ্য রয়েছে যেখানে নারী নিপীড়ন বা মেয়েদের উপরে অত্যাচার পুরুষতন্ত্রের প্রভাব, পুরুষতন্ত্র তাদেরকে পরিচালিত করে, এমনকি বাইরে আসতে দেয় না, বাইরে এলেই যৌন নিপীড়ন হবে, এই তো অবগুণ্ঠনে রেখে দেয়। এখন অবিশ্বাস্য রকমের ব্যাপার স্যাপার এইসব জায়গায় রয়েছে ভারতবর্ষে, কিন্তু সেই কালিমাটাকে গোটা ভারতে রেখে লেপন করা যায় না। এখন গোটা ভারতের যে চিত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতার সম্পর্ক এবং রাজনৈতিক ভাবে মেয়েদের উপরে হিংসা ব্যাপারটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই দুটো কথা একটু আমি বলি, প্রতিযোগিতা হচ্ছে মেয়েরা কিন্তু এগিয়ে চলেছে সর্বক্ষেত্রে, এমন কোন ক্ষেত্র নেই যে কোনো পুরুষরা আগে দখল করেছিল, মেয়েরা দখল করতে পারেনি, এমন কোন ক্ষেত্র নেই। সর্বোচ্চ মেয়েরা স্থান নিয়ে নিয়েছে। এখানে পরিষ্কার হিসাব পুরুষ শ্রেণী বা লিঙ্গ লিঙ্গ পরিচয় যারা পুরুষ মানুষের মধ্যে, তারা কিন্তু মনে করে আমাদের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, যার ফলে অত্যন্ত মারমুখী হয়ে তারা মেয়েদের দুর্বলতম স্থানে অর্থাৎ তাদের দৈনিক স্থানে বা যৌন যৌনাঙ্গে আঘাত হানে এবং মনে করে সেইখানে তাদের পুরুষত্ব। এই ব্যাপারটি আমার মনে হয় একটা কাজ করে। আর দ্বিতীয়ত যেটা ভারতবর্ষে ঘটেছে কিছুদিন ধরে, কিছু কিছু জায়গায় ঘটেছে, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পর্যদস্ত করার জন্য তাদের মেয়েদের উপরে অত্যাচার ঘনিয়ে আনা হয়। বা ধরুন একটা জায়গায় রাজনৈতিক কোনো একটি দলের প্রতিপত্তি আছে, সেই জায়গায় এত বেশি মেয়েদের উপরে অত্যাচার দলীয় লোকদের দিয়ে করানো হয় যে দেখানো হয় যে দেখো শাসক দল যারা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করতে পারছে না, অথবা শাসক দল করাচ্ছে, বিরোধী দল হয়তো কোনো একটি জায়গায় প্রভাব বিস্তার করেছে, সেইখানে তারা দেখাতে চায় এরা কিন্তু নারী নিগ্রহ চালাচ্ছে। তবে মেয়েদের উপরে অত্যাচার থাকে মানে রাজনীতিতে ক্ষমতা দখল রক্ষা করার জন্য ব্যবহার করা হচ্ছে ভারতবর্ষে, এই চিত্রও সত্য।
আপনার কথায় মনে হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক, মানে মূল বিষয় হলো ক্ষমতা। মাসকাওয়াত আহসান কিছু বলতে চান?
এখানে আমার কাছে মনে হয় যে প্রথমে তো মাতৃতান্ত্রিক পরিবারই ছিল, তখন নারীদের প্রাধান্যই ছিল, কিন্তু পরে ধীরে ধীরে কিছুটা ভারী কাজের অজুহাতে পুরুষরা প্রাধান্য বিস্তার করে যেখানে শারীরিক শক্তি প্রয়োজন হবে। কিন্তু অটোমেশনের কারণে এবং ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ক্ষেত্রে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধিবৃত্তি বেশি প্রয়োজন হচ্ছে, ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কাজ আগে পুরুষরা করত, যেমন বিমান চালানো হোক বা এমনকি বাস ট্রাক চালানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরা অংশগ্রহণ করতে পারছে। এই যে একটা নতুন ধরনের পরিস্থিতি, এই যে একটা পরিবর্তন, এটাকে পুরুষতান্ত্রিক সমাজ সেভাবে মেনে নিতে পারে বলে মনে হয় না। এবং এই যে এই যে ধর্ষণের ব্যাপারটা, এটার সঙ্গে কিন্তু যৌনতার প্রশ্ন থাকে না, এ হচ্ছে ক্ষমতা বা দম্ভ দেখানোর ব্যাপার। সেই ক্ষেত্রে পুরুষ তার আগের যে পুরুষতান্ত্রিক মনোবৃত্তি যে আমি শাসন করছি, ওইটি হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা সেরকম একটা আশঙ্কা থেকে অনেক বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। আর একটুখানি বলা যায় যে দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে যেটা বলা যায় যে ইন্টারনেটের কারণে কিন্তু অবরুদ্ধ নারীর খানিকটা হলেও সামনে আসার, কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মি টু মুভমেন্ট, যেটা হ্যাশট্যাগ মি টু মুভমেন্ট, এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীর নারীর সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় অবরুদ্ধ নারীও তার এতদিনের যে বেদনার কথা, তার উপরে যে নির্যাতনের কথা, সেগুলো মুখ ফুটে বলতে পারছে। এই যে হঠাৎ একটা পরিবর্তন, এর মধ্যে দিয়ে নারী অনেক বেশি ক্ষমতায়িত হয়ে যাচ্ছে কিনা, এরকম একটি আতঙ্ক বোধ থেকে হয়তো বা এক ধরনের বেপরোয়া হয়ে উঠেছে আঘাত প্রবণ পুরুষেরা, এটি একটি খুব ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন সময় মনে হচ্ছে শিল্প বিপ্লবের এই পঞ্চম ধাপে।
আচ্ছা, এই এই রিপোর্টের তালিকায় কয়েকটি নামের মধ্যে আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, DRC, নাইজেরিয়া, ইয়েমেন, এই কয়েকটি দেশ আমরা বলতে পারি যে মোটামুটি যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধপ্রবণ বা নানানভাবে সংকটে নিমজ্জিত। কিন্তু অন্য যে কয়েকটি নাম, ইভেন পাকিস্তানকেও আমি অতটা খারাপ বলবো না, মানে এই এই যুদ্ধ অবস্থার কথা বলবো না, তারপরেও ওই ওই সব দেশে নারী নির্যাতন না হয় কোনো না কোনোভাবে হচ্ছে, কিন্তু সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের নাম এই তালিকায় আসলো কিভাবে? সৌদি আরব বলা হয়ে থাকে, যদি মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, ইসলামী আইন ফলো করলে তো এই বিষয়টি এত খারাপ হওয়ার কথা না। কে, আমার মনে হয় জোবাইদা নাসরিন অনেকক্ষণ কথা বলেন না।
ধন্যবাদ। আমি একটু আগের প্রসঙ্গটি শেষ করার মধ্যে দিয়ে আমি এই প্রসঙ্গে আলাপ চাইতে আসবো। একটা হলো যে বাংলাদেশে যদি সামাজিক ভাবে ব্যাখ্যা করি, ছোট পরিসরে আমি একটু দিতে চাচ্ছি যে কেন এই বিষয়গুলো হচ্ছে। একটি বিষয় হলো যে সেটি বারবার এসছে ভারত এবং পাকিস্তানেও যে নারীরা চ্যালেঞ্জিং পেশায় যাচ্ছে, এবং সেগুলো আমরা যতটা সামাজিক ভাবে নারীর চ্যালেঞ্জিং পেশায় জায়গায় যাওয়াটিকে মিডিয়াতে ফোকাস করি, সামাজিক মাধ্যমে অনেক বেশি পরিমাণে সেটিকে আগ্রহবাঞ্চক খবর হিসেবে দেখতে পাই, সেই হিসেবে পুরুষকে কিন্তু পাশাপাশি কখনো আমরা যে নার্স, তুমি নার্স হবে, তুমি যে তুমি আপনার রিসেপশনিস্ট হবে, এই জায়গাগুলোকে দেখা ক্ষেত্রে উৎসাহ দিই না। কারণ আমরা মনে করি যে পুরুষ সেই জায়গাগুলোতে যেতে পারবে না, কিন্তু নারী চ্যালেঞ্জিং পেশে যেতে পারবে। চ্যালেঞ্জটাকে আমরা আপনার ঝুঁকিপূর্ণ পুরুষ যেটা করছে নারী এতদিন কারণে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছে। বাংলাদেশে নারীর দেখা, নারী নিপীড়নকে দেখার যে জারি থাকা ডিসকোর্স যদি দেখি, সেখানে সকল আপনার মূল জায়গাকে নারী, নারীর সমতার প্যাকেজও নারী প্রধান এবং নারী নির্যাতনের প্যাকেজও নারী প্রধান, সেখানে পুরুষকে কিন্তু আনটাচ রাখা হচ্ছে, যে পুরুষকে কিন্তু কখনো শিক্ষা দেওয়া হচ্ছে না তুমি কিভাবে একজন নারীর সঙ্গে ব্যবহার করবে, কোনটি তোমার জন্য ভালো কোনটি খারাপ। এবং গুড টাচ ব্যাড টাচের যে ধারণাটি, সেটি আমরা কিন্তু নারীকেই দিচ্ছে। ছোটবেলা থেকে আমরা একটি মেয়েকে বলছি তুমি এই গুড টাচ ব্যাড টাচ তুমি এটা হলে বাসায় জানাবে, এটির বিষয়ে তুমি সচেতন থাকবে, কিন্তু পাশাপাশি একটি ছেলেকে সেভাবে কোনো রকমের সামাজিক শিক্ষা দিচ্ছি না। দ্বিতীয়ত যেটা একেবারেই আমি বলতে চাই, কোনো কোনো ক্ষেত্রে নারী ধর্ষণ হয় যেটার মূল জায়গা থাকে ভূমি, ভূমি গ্রহণ করা, ভূমিকে দখল করা, ভূমিটাকে নিয়ে যাওয়া। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলো যে দেখা যাচ্ছে, আমরা যখন সেখানে আদিবাসী নারী নিপীড়ন হয় সেখানে মূল টার্গেট থাকে সে জমিটিকে দখল করা। যে বিশেষ করে যেটা আমরা গোবিন্দগঞ্জের সাঁওতাল এলাকায় দেখি এবং অন্যান্য জায়গায়, হ্যালো,
জি জি বলুন,
দেখি সেখানে দেখা যাচ্ছে যে যখন আদিবাসী নারী ধর্ষণ হয় স্বভাবতই সেই পরিবারটি সে এলাকা থেকে চলে যায়, এবং হ্যালো,
জি জি বলুন,
এবং সেখানে তখন আপনার সেই ভূমিটি দখল হয়। তৃতীয়ত হলো যে ইতিমধ্যে ভারত থেকে আপনার মিস্তান ম্যাডাম উল্লেখ করেছেন, সেটি হলো যে ক্ষমতার চর্চা। আমরা যদি বাংলাদেশের নির্বাচনের পরে নোয়াখালী সুবর্ণচরে নারী ধর্ষণের ঘটনাটি ব্যাখ্যা করি, সেখানেও দেখবো যে শুধুমাত্র বিরোধী দলকে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে, এবং সেটি একটি এইগুলোকে আমরা রাজনৈতিক সন্ত্রাস এবং রাজনৈতিক যৌন সন্ত্রাস হিসেবে ব্যাখ্যা করতে পারি। আরেকটি বিষয় স্পষ্ট যে বাংলাদেশে যত বেশি ধর্ষণের মামলা হয় সেখানে কিন্তু আমরা যদি দেখি যে এর বিচার কতটুকু হচ্ছে, সাম্প্রতিক সময় দেখা গেছে যে মাত্র 4% প্রাণ ধর্ষক বিচারের আওতাধীন হয়েছে, একেবারে যেটি খুব কম। আপনার দেখা যাচ্ছে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আমরা একভাবে ফয়সলা হয়ে গেছে বলে ধরে নেওয়া হয় এবং 10-15 বছর ধরে বিচার কার্য চলে এবং নানাভাবে ধর্ষকরা জেল থেকে বের হয়ে আসে তার মধ্যে দিয়ে। সুতরাং বিচারহীনতার চলমান যে সংস্কৃতি আছে সেটিকে আমাদের আমলে নিতে হবে। এখন দেখো সৌদি আরবে বিষয়টি এসেছে যে সৌদি আরবে কেন ধর্ষণ হয়। এখন সাম্প্রতিক সময় মিটু আন্দোলন যখন হচ্ছিল, আপনি নিশ্চয়ই ওয়াকিব হল আছেন যে কি সময় যে হজ করার ক্ষেত্রে যে যৌন হয়রানির শিকার হয়েছেন
নারীরা, রিপোর্টও দেখা গেছে, জি
সে প্রসঙ্গ এসেছে, কিন্তু খুবই যৌক্তিক ভাবে এবং খুবই আমার কাছে মনে হয়েছে অত্যন্ত ঈর্ষণীয় সাহসিকতার সঙ্গে মধ্য দিয়ে সেই নারীরা আপনার ব্যক্ত করেছেন যে হজ চালানকালীন সময় তাদের যৌন নিপীড়নের ঘটনা। সুতরাং এবং এর পাশাপাশি যদি আপনি দেখেন কয়েকদিন আগে পোপও কিন্তু বলেছেন যে ধর্মীয় যাজকদের মাধ্যমে কিন্তু সেখানে নান্ডাও এবং সেখানকার যে নারী পাদ্রি আছেন তারাও যৌন হয়রানির শিকার হচ্ছেন। সুতরাং বিষয়গুলোকে ধর্ম, যৌন সেক্সুয়ালিটি বিষয়টি, রিলিজিয়ান বিষয়টি, ক্লাস বিষয়গুলোকে একেবারেই আলাদা আলাদা ভাবে আমাদেরকে দেখতে হবে। এবং সেই সৌদি আরবে নারী নিপীড়নের ঘটনার সঙ্গে যদি আপনি আমাদের দেশে মাদ্রাসাগুলোতে যে প্রতিদিনই আমরা দেখছি যে মাদ্রাসায় যৌন সন্ত্রাস হচ্ছে শুধুমাত্র নারী তা নয়, সেখানে ছেলে
মাদ্রাসাও
শিকার হচ্ছে,
জি
জি। তো এই বিষয়গুলোকে যে পুরুষ তান্ত্রিকতা সেখানে আপনার সঙ্গে আসলে ধর্মের যে মানে এক ধরনের বিরোধ বলবো না আমি, যে আমরা আসলে আমাদের এখন উচিত যে এই এই ধর্মের সঙ্গে পুরুষতান্ত্রিকতাকে যে সংযোগ করে আপনার এই বিষয়গুলিকে ব্যাখ্যা করা, যে আসলে ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং নারীর অবস্থানকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি।
এটা
যে সৌদি আরবে যে বিশেষ করে যে আজ যেটা এর আগে পাকিস্তানে সৌদি আরবে অনার কিলিং এর বিষয়টি আছে এবং সে পাশাপাশি আপনার যে নারী ধর্ষণের বিষয়গুলো এসেছে, যেটিকে আমার কাছে মনে হয় মোকাবেলা করা, ধর্মের মধ্য দিয়ে মোকাবেলা করা অত্যন্ত জরুরি।
জি, আমরা আরো বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন, তার বক্তব্য একটু শুনে আসি। হ্যালো,
হ্যালো, হ্যাঁ সেলিম ভাই নমস্কার।
জি জি নমস্কার, বলুন ভাই।
কথা বলছি দীপক চক্রবর্তী পঞ্চগড় বাংলাদেশ থেকে।
আচ্ছা দীপক চক্রবর্তী, বলুন আপনার কি প্রশ্ন আছে।
জি আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে নারীর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা নারীকে দেখেছি মানে বিভিন্ন জায়গাতে দেখবেন নারী ভাষণ হচ্ছে, নারী পাতা হচ্ছে, এই ক্ষেত্রে নারী কিন্তু দেখবেন নারী দাঁড়ালে খপরে পড়ে, যেমন বিদেশে অনেকজনে কাজের প্রবণে নিয়ে যাচ্ছে, সেখানে নারীকে নির্যাতন করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য আজকে যেটা ছেলেমে আপনি বললেন বাংলাদেশের এই আওতায় পড়ে না, আমি মনে করি যে এই ধারালে খপরে পড়ে অনেকজনে কিন্তু নারীকে বিদেশে নিয়ে যাচ্ছে, চাকরি দিবে তার সামনে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে নারী ওখানে নির্যাতন হচ্ছে, এই ক্ষেত্রে এই দায়ী ভূমিকা এটা কে নিবে।
সেটাই তো আলোচনা করলেন যে রাষ্ট্র পরিবার সমাজ সবাইকেই দায়িত্ব নিতে হবে। আচ্ছা আমরা আলোচনা আর একটু বিস্তারিত শুনবো। ইতিমধ্যে আমাদের ফেসবুকে অনেক বন্ধু মন্তব্য করেছেন। যুবরাজ চৌধুরী নামে একজন লিখেছেন, বাংলাদেশে নুসরাত, খাদিজা, ফেলানি, কুমিল্লার একটি মেয়ে, সাগর ও রুনি হত্যা সহ বাংলাদেশে কোনো যৌন হয়রানি ও যৌন নির্যাতনের শিকার হয়ে যারা মারা গেছেন বা মেরে ফেলেছে তাদের কি বিচার হয়েছে? না, জুবাইদা নাসরিন তো কথা বললেন যে বিচার হয়নি এবং হচ্ছে না, এই কারণেই তো নির্যাতন বন্ধ হচ্ছে না। আমরা এবার একটু মিরাতুন নাহারের কাছে আসছি। যে প্রশ্নটি আমি করেছিলাম যে সৌদি আরবের প্রসঙ্গ, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র, সৌদি আরবে আমরা শুনেছি যে নারীদেরকে নানানভাবে মানে কন্ট্রোল নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয়, কিন্তু একেবারে যে বিষয়গুলো এই রিপোর্টে উঠে এসেছে যে স্বাস্থ্যখাত, নারী অর্থনৈতিক অবস্থান, সাংস্কৃতিক চর্চা, যৌন নিপীড়ন, তারপরে নারী পাচার, এইসব বিষয়গুলো সৌদি আরবের নারীদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য ছিল আমি জানি না, আপনি কি একটু উল্লেখ করবেন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের প্রেক্ষিতে?
আমার তো ধারণা যে সৌদি আরবে মানুষের নৈতিক জীবন অনেক উন্নত। আমরা যেরকম শুনেছি যে বাজার ঘাটে জিনিসপত্র দেখছি সবাই নামাজ করতে চলে যাচ্ছে, কিন্তু সেটি চুরি টুরি হয় না। অর্থাৎ চুরি করলে, চুরি করলে যে কঠোরতম শাস্তির কথা বলা হয়, মানে ইসলামী শাস্তি আছে, সেটা সেগুলো সেখানে মানা হয় এবং মানুষ সততার জীবনযাপন করে। কিন্তু মেয়েদের উপরে অত্যাচারের কাহিনী সৌদি আরব সম্পর্কেও আমার খুব বিশ্বাস্য লাগছে না। কিছু বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, কিন্তু সেই বিক্ষিপ্ত ঘটনা দিয়ে আজকে আমরা সারা বিশ্বে নারী নিপীড়ন যে দেশগুলোতে বেশি হচ্ছে তার মধ্যে সৌদি আরবও পড়বে, এটা আমার কাছে খুব বিক্ষিপ্ত রাজ্য বা প্রস্তুত রাজ্য বলে মনে হচ্ছে না। আমার ধারণা সৌদি আরব সম্পর্কে
তবে সৌদি আরবের বিষয়টি আমি একটু বলতে পারি, যেটি সেটি হলো যে বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল বা দরিদ্র দেশ থেকে যে সব গৃহপরিচারিকা সৌদি আরবে যান তারা কিন্তু নানানভাবে নির্যাতনের শিকার হন, কিন্তু সৌদি বংশোদ্ভূত মহিলারা নারীরা কতটা নির্যাতিত হন সেটা আমরা পরিষ্কারভাবে জানি না, তবে তারা অনেক নিয়ন্ত্রণের মধ্যে থাকেন। যেরকম ড্রাইভিং লাইসেন্স পেত না সৌদি আরবের মেয়েরা, ভোটিং রাইট ছিল না অনেক সময় পর্যন্ত, তো এইগুলোর নিরিখে হয়তো
কম ক্ষমতা সম্পন্ন আর মানবাধিকার কম, এরকম একটা স্টেটমেন্ট, এই ধরনের একটা জীবন দৃষ্টি সৌদি আরবে আছে। কিন্তু বিভৎস রকমের অত্যাচার তার কথা ঠিক জানি না। পরিচারিকার যারা যায় কাজের জন্য তাদের হয়তো নিরাপত্তাহীনতার কারণে, আরো অনেক কিছু আর্থিক অসুবিধার কারণে নানাভাবে নিপীড়নের শিকার তাদের হতে হয়, সেটা ঠিক শুধুমাত্র মেয়ে হিসাবে নয়,
আমার মনে হয় যে খুব খুব কড়া ইসলামিক অনুশাসন থাকার কারণে সৌদি আরবে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এটা বলা হয়েছে। যেরকম তালাকের ব্যবস্থা সৌদিতে নানানভাবে নারীরা নিয়ন্ত্রিত হলেও ডিভোর্স দেওয়ার অধিকার কিন্তু তাদের আছে। বাংলাদেশে ইসলামিক আইনে বলা হয় যে তালাক, তিনবার তালাক বললে বউ তালাক হয়ে যায়, তো এইসব বিষয়গুলো নির্যাতনের পর্যায়ে পড়ে। এছাড়া সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটি প্রসঙ্গ, আমি মানে বড় আকারের নির্যাতন না, কটু ভাষা ব্যবহার করে নারীদেরকে নির্যাতন,
অন্যান্য দেশের সঙ্গে তুলনায় আমার মনে হয় না সৌদি আরবকে আমরা খুব একটা অপরাধী কাজ করায় দাঁড়াতে পারি এই দিক থেকে মনে হচ্ছে। মানে আমার হয়তো এক্ষেত্রে হয়তো আমার মানে জ্ঞানের পরিধিটা কম সেটা হতে পারে।
আচ্ছা, নারী নির্যাতনের বিষয়টি তো অনেক মানে বিশদ একটা বিষয়, কিন্তু খুব ছোটখাটো আকারে যদি পরিবার পর্যায় থেকে শুরু করি, জোবাইদা নাসরিন যেটি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশে নারীরা ঘরেই অনেক নির্যাতিত এবং ছোটকাল থেকেই ঘরে নির্যাতনের শিকার হতে শুরু করে, এরপরে আস্তে আস্তে সারা জীবনই তাদের, যেরকম একটি একটি পরিসংখ্যান বলি আমি,
অন্যরকমের ব্যাখ্যা আছে। জোবাইদা নাসরিন যেটা বললেন সেই ব্যাপারটিকেই আমি একটু অন্যভাবে আমরা ঘটছে কোথায় কোন দেশে এই ব্যাপারে উঁচিতে নিচিতে তার থেকেও বড় কথা কেন হচ্ছে সেটা আমাদের দেখা খুব দরকার।
সেই
কেন কথা বলি,
আমাদের হাতে আর মিনিট তিনেক সময় আছে, আপনি যদি এক মিনিটের ভিতরে সমাপনী বক্তব্য।
এক মিনিটেই বলি যে দুটো দু প্রকারের মানুষ ছোট থেকে জন্মের পর থেকে একজনকে সবল করে গড়ে তোলা হচ্ছে, আরেকজনকে দুর্বল নরম খুব আকর্ষণীয় এই ধরনের লোকের চোখে মনোরম হবে আকৃষ্ট করবে এইভাবে গড়ে তোলা হচ্ছে, তারপরে তাকে দুর্বল বলা হচ্ছে। এই যে দুর্বল বলা হচ্ছে এবং শারীরিক ক্ষমতা লাগে যে কাজে সে কাজে তাকে নিয়োগ করা হচ্ছে না এবং বলা হচ্ছে সে খাটে। এই যে দৃষ্টিভঙ্গিটা এটা বদল হোক, বদল হয়ে দুজনকে মানুষ হিসাবে গ্রহণ করা হোক সমান মানুষ হিসাবে এবং সমান অধিকার দিয়ে সব কাজে, কাজগুলো কিন্তু কোনো বিভাজন থাকবে না, এরও যে কাজ ওরও সে কাজ, ওকেও শরীর চর্চা করতে দিতে হবে ওকেও শরীর চর্চা করতে দিতে হবে, এইভাবে মনন চর্চা করতে দিতে হবে। এইভাবে যদি মায়েরা এগিয়ে আসে, মায়েদের কোনো কিছু জন্মায় তো মায়েরা এগিয়ে আসে তাহলে কিন্তু
পরিবার
খুব গুরুত্বপূর্ণ নারী এবং পুরুষ এবং অন্যান্য লিঙ্গের মানুষদের জন্য, যে সে কিভাবে তাকে দেখা হবে এবং কিভাবে তাকে তৈরি করা হবে এবং মানসিকতা, বিশেষ করে আমাদের যে জারি থাকা যে পুরুষতান্ত্রিক মনস্কতা, এটা শুধু যে নারীর পুরুষের মধ্যে আছে তা না, নারীর মধ্যে বিরাজমান, সেটা থেকে আমাদের বের হতে হবে এবং রাষ্ট্রের যে এটিকে দেখার যে চিন্তা ভাবনা সেটা থেকেও রাষ্ট্রকেও, রাষ্ট্র মানে সরকার প্রধান এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই জায়গা থেকে নতুনত্ব আনতে হবে। শুধু নারীকে কেন্দ্র করে নারী নিপীড়ন পরিচালনায় পুরুষকে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে দাঁড়াতে হবে, পুরুষ এবং আমরা প্রায়শই পুরুষ এবং পুরুষতান্ত্রিকতার মধ্যে একটি যে ফারাক আছে সেটিকে গুলিয়ে ফেলি। আমার মনে হয় নারী নিপীড়ন শুধু নারীর বিষয় নয়, নারী নিপীড়ন এবং নারী নিরাপত্তা নারী পুরুষ এবং অন্যান্য লিঙ্গের সকলের জন্যই, সকল মানুষ নিরাপত্তা সকলের জন্য গুরুত্বপূর্ণ, তাই পুরুষকেও নামতে হবে,
এগিয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ।
পুরুষ তান্ত্রিকতার বিরুদ্ধে
আমার মনে হয় এখানেই শেষ করতে হচ্ছে। মাসকাওয়াত আহসানও নিশ্চয়ই একই মত পোষণ করবেন। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আলাপন আজকে এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।